exclusively on FusionBD.com.
Guasha.
স্বাগত সবাইকে কুয়াশায়। আর আপনাদের সঙ্গে আছি আমি আরজে শর্মিনা, আর শুনছেন এপিসোড রেডিও 89.2 FM। আপনারা সবাই জানেন এটা ফেব্রুয়ারি মাস, বইমেলা চলছে, শুরুতে রয়েছে বইমেলার খবর। এবারে বইমেলায় আবারও পাওয়া যাচ্ছে কুয়াশা চার, অর্থাৎ নতুন কুয়াশা। এবারে নতুন গল্প পাচ্ছেন আপনারা কুয়াশা চারে, এবং একই সঙ্গে নতুন মোড়কে পাচ্ছেন কুয়াশা এক, যেটা প্রথম বেরিয়েছিল 2015-তে। এবং দুটো বই আপনারা একসঙ্গে পাচ্ছেন অনন্যা প্রকাশনীর স্টলে প্যাভিলিয়ন নম্বর ১ এ। এছাড়া কুয়াশা ২ এবং ৩ যথারীতি পাওয়া যাচ্ছে আগের স্টলে, অর্থাৎ স্টুডেন্ট ব্যাচের স্টলে। এবং আবার বলছি কুয়াশা ৪ যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে বইমেলায় অনন্যা প্রকাশনীর স্টল, অর্থাৎ প্যাভিলিয়ন নম্বর ১ এ। এর সাথে যদি আপনারা কুয়াশা ১ যারা আরেকবার পেতে চান বা আগে সংগ্রহ করে নিয়ে আবার এবার সংগ্রহ করতে চান তারা নতুন মোড়কে পাচ্ছেন কুয়াশা ১। চলে যান তাহলে বইমেলায়, আর আমিও হয়তো আগামীকাল হয়তো থাকতে পারি, গেলে হয়তো দেখা হবে, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো আগামীকালকে থাকবার। আর আজকে কুয়াশার শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা। আজকের কুয়াশার এক্স ফাইলস এর যে সত্য ঘটনাটি আমরা শুনবো তা হচ্ছে মার্ডার অফ রেগান্টক্স। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলস এর দ্য মার্ডার অফ রেগান্টক্স এর কাহিনী। তারপরে আবার ফিরে আসছি এবং আপনাদের জন্য রয়েছে আরো একটি সারপ্রাইজ, কিন্তু সেটা শুনবেন কুয়াশা এক্স ফাইলস এর পর। সঙ্গেই থাকবেন
কুয়াশা
X-Files.
United States, Pennsylvania, Government City. 9 February 2017 সাল। সেদিন খুব ভোরে গ্রোভ সিটি পুলিশ স্টেশনে একটা ফোন কল আসে। একজন পুলিশ স্টেশনে ফোন দিয়ে জানায় সে তার অফিসে যাওয়ার পথে শায়ার গ্রোভ সিটি মেট্রো পার্কের পাশে একটা লাশ পড়ে থাকতে দেখেছে। একটা তরুণীর লাশ, তার গায়ে কোনো কাপড় চোপড় নেই, মাথায় গুলি লেগে রক্তের ছড়াছড়ি চারপাশ। ফেব্রুয়ারি মাস মানে ভয়ঙ্কর শীত, আর গ্রোভ সিটিতে শীতটা যেন একটু বেশি পড়ে, চারিদিকে বরফে ঢেকে আছে সব। এই সময়টা নিজের ঘর থেকে তেমন কেউ বাইরে বের হয় না, একটু রাত হতে না হতেই একদম জনশূন্য হয়ে পড়ে শহরটা। আর এই সময় এক তরুণীর লাশ পড়ে থাকাটা খুবই অদ্ভুত। ফোন কল পেয়ে একদল পুলিশ ফোর্স ছুটে গেল শায়ার গ্রোভ সিটি মেট্রো পার্কে। পুরো পার্কটা বরফে ঢাকা, এত বরফের ভেতর একটা মেয়ের মৃতদেহ খুঁজে পাওয়া কিছুটা কঠিন ছিল পুলিশদের জন্য। অবশেষে তারা দেখতে পায় সে মৃতদেহ। মেয়েটা তার ডান দিকে কাত হয়ে শুয়ে আছে, মাথায় গুলির চিহ্ন, মোট ২বার গুলি করা হয়েছে তাকে, দুটোই তার মাথায়। একটা গুলি লেগেছে তার মাথার বাঁ পাশে, আরেকটা মাথার পেছনে। বরফে হিম শীতল হয়ে আছে মেয়েটির নগ্ন দেহ। দেখেই বোঝা যাচ্ছে খুন করার আগে তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে, কিন্তু মৃতদেহ থেকে মেয়েটির নাম পরিচয় পাওয়ার মতো কিছুই খুঁজে পাওয়া যায়নি। শুধু মেয়েটির কোমরে একটা ট্যাটু আর গলার নেকলেস ছাড়া মেয়েটির সাথে আর কিছুই ছিল না। কালো চুলের মেয়েটার বয়স ২০-২৫ ভেতর হবে, কিন্তু এই তথ্য দিয়ে তো আর মেয়েটির পরিচয় জানা সম্ভব না। পুলিশ ফোর্স পুরো পার্কে তল্লাশি চালাতে শুরু করে। যদি এই মেয়েটির কোনো পরিচয় বা খুনির ফেলে যাওয়া কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায় সেই জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তারা কিছুই পেল না। পুরো পার্কে কিছুই ছিল না যা তাদের কাজে আসবে, এমনকি কোনো অস্ত্র, মেয়েটির জামা কাপড় বা কোনো বুলেট কেস কিছুই ছিল না সেখানে। শায়ার গ্রোভ সিটি মেট্রো পার্কটা অনেক বড়, আর আশেপাশে তেমন কোনো বাড়ি না থাকায় কেউ কিছু দেখেও নি শোনেও নি। পুলিশ ফোর্স আর কোনো উপায় না পেয়ে তাদের এই কেসের সাথে মিডিয়াকে জড়াতে বাধ্য হয়, কারণ টেলিভিশন বা পত্রিকায় এই খবর প্রচার হলে অন্তত কেউ না কেউ মেয়েটির পরিচয় জানাতে পারবে। যেমন ভাবা তেমনি কাজ শুরু। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সব মিডিয়াকে খবর দিয়ে দেয়। এরপর সাংবাদিকরা এসে রিপোর্ট করে নিয়ে তাদের মতো প্রচার করতে শুরু করে। পুলিশ ফোর্স যখন ঘন্টার পর ঘন্টা ক্রাইম সিনে থেকে তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তাদের কাছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা ফোন কল আসে। সেখান থেকে তাদের জানায় যে শহরের বোডেগা বার থেকে কিছু তরুণ তরুণী তাদের এক সহকর্মীর হারানোর খবর জানিয়ে পুলিশ স্টেশনে রিপোর্ট করেছে। তারা জানায় তাদের সহকর্মী সেদিন কাজে আসেনি, সাধারণত সে কখনো কাজে দেরি করে আসে না, আর কোনো সমস্যা হলে বা অসুস্থ থাকলে সে কাউকে না কাউকে জানিয়ে রাখে, কিন্তু সেদিন সে কাজে না এলে তার সহকর্মীরা চিন্তিত হয়ে পড়ে। তার খোঁজ নিতে তার বাসায় ফোন দেয়, কেউ ফোন ধরে না। তারপর তারা তার বাসায় গিয়ে দেখে সেখানেও কেউ নেই। তার বাড়ির দারোয়ান জানায় যে আগের রাতে সে বাড়ি ফেরেনি, এদিকে তার ফোনও বন্ধ। বাড়ির গ্যারাজ বা বাড়ির গ্যারাজে কোথাও তার গাড়িও নেই, তাই তারা পুলিশ স্টেশনে তার হারিয়ে যাওয়ার খবর রিপোর্ট করতে এসেছে। সহকর্মীরা জানায় তার নাম রেগান টোকস, বয়স 21 বছর, ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছিল সে, আর কিছুদিন পরেই তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হাই স্কুলের পরপরই তার বাবা মা পুরো পরিবার সহ ফ্লোরিডাতে চলে যায়, কিন্তু তার স্বপ্ন ছিল সে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করবে, এবং সেই সুযোগও সে পেয়ে যায়। তাই বাবা মা আর পরিবারকে নিয়ে ফ্লোরিডাতে রেখে সে এখানে চলে আসে পড়াশোনা করতে। খুব সাহসী মেয়ে ছিল, নিজে নিজে একা একা শহরে থাকবে এটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না, বরং সে নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করত যে সে একই সাথে পড়াশোনা চাকরি করছে। গতকাল অর্থাৎ 8ই ফেব্রুয়ারি তার বাবা তাকে ফোন দিয়েছিল, কিন্তু সে তখন তার কাজে ব্যস্ত ছিল দেখে তার সাথে কথা বলতে পারেনি। সে ফোন ধরে তার বাবাকে বলে, বাবা আমি এখন কাজে একটু ব্যস্ত, তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, কিন্তু তারপর সে আর কল ব্যাক করেনি। তার আগেই কোথায় যেন হারিয়ে গেছে রেগার জোকস। বাবা ভেবেছে তার মেয়ে ক্লাস আর চাকরি করে হয়তো খুব ক্লান্ত, তাই ফোন করছে না। এর আগেও এমন হয়েছে, তাই তার বাবা চিন্তা না করেই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তার মেয়ে রেগান টোকসের কোনো খবরই নেই, সে বারবার তাকে ফোন করেও পায় না, ফোন বন্ধ। রেগান টোকসের মা আর বাবা দুজনে এবার চিন্তিত হয়ে পড়ে কিছুটা। তার মা তার রুমমেটকে ফোন দেয়, সেও কিছু জানে না। ভার্সিটিতে ফোন দিলে সেখান থেকেও জানায় সে সেদিন ক্লাসে আসেনি। এরপর তার সহকর্মীদের ফোন দিলে তারাও জানায় রেগান টোকস সেদিন কাজেও আসেনি, এবং তারা কিছুক্ষণ আগেই পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে এসেছে। রেগান টোকসের সহকর্মীরা পুলিশকে আরো জানায় যে রেগান টোকসের কোমরে একটা ট্যাটু ছিল। পুলিশ ফোর্স এবার একটু ঘাবড়ে যায়। তবে কি রেগান টোকসের মৃতদেহ পড়ে আছে শায়ার গ্রোভ সিটি মেট্রো পার্কে? রেগান টোকসের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য পুলিশ ফোর্স ক্রাইম সিন থেকে চলে যায় বোডেগা বারে তার সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে যাওয়ার আগে পুলিশ মৃতদেহের ট্যাটুর ছবি তুলে নিয়ে যায় নিশ্চিত হওয়ার জন্য। বোডেগা বাইরে গিয়ে কয়েকজন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করার সময় সে ট্যাটুর ছবি দেখাতেই তারা বলে, ঠিক এরকম একটা ট্যাটু রেগান টোকসের গায়েও আছে। কিন্তু রেগান টোকসের পরিবার লাশ দেখে আইডেন্টিফাই করার আগ পর্যন্ত পুলিশ কিছুতেই নিশ্চিত হতে পারবে না যে এই লাশটা আসলে রেগান টোকসের কিনা। গ্রোভ সিটি পুলিশ ডিপার্টমেন্ট রেগান টোকসের মায়ের বাসায় ফোন দেয়। ফোন দিয়ে জানায় যে তারা সেদিন ভোরে পার্কে একটা মেয়ের লাশ পেয়েছে, এবং তারা ধারণা করছে এটা হয়তো রেগান টোকসের লাশ। পুলিশের কথা শুনে রেগান টোকসের মা কান্নায় ভেঙে পড়ে। সে বারবার পুলিশকে বলতে থাকে যে তারা হয়তো কোনো ভুল করছে, রেগান টোকসকে মেরে ফেলার মতো সে কিছুই করেনি। পুলিশ তাকে জানায় তারা এখনো নিশ্চিত না, তাই লাশের নাম পরিচয় শনাক্ত করার জন্য কাউকে সেখানে যেতে হবে। রেগান টোকসের মামা একই শহরে থাকত, সে জানায় যে পরদিন সকালে সে নিজেই পুলিশ স্টেশনে গিয়ে দেখে আসবে। এদিকে রেগান টোকসের মা সারা রাত জেগে প্রার্থনা করতে থাকে সেটা যেন কিছুতেই তার মেয়ের লাশ না হয়, কিন্তু পরদিন তার ভাই জানায় যে সেটা রেগান টোকসেরই লাশ, সে পুরোপুরি নিশ্চিত। অবশেষে পুলিশ অজ্ঞাত লাশের নাম পরিচয় খুঁজে পায়। এবার খুনিকে ধরতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। রেগান টোকসের কোনো বাজে অভ্যাস ছিল না, মানুষ হিসেবেও সে ছিল চমৎকার, সবার সাথে মিলে মিশে থাকত, তার কোনো শত্রু ছিল না। তবে কেনই বা কেউ তার সাথে এমন করবে, কেনই বা তাকে এত নির্মমভাবে হত্যা করা হবে, এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসতে থাকে রেগান টোকসের পরিবার, বন্ধু বান্ধব আর সহকর্মীদের মনে। রেগান টোকসের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় যে আগের রাতে সে কাজ শেষ করে বোডেগা বার থেকে বের হয়েছে রাত 9:50 দিকে। বার থেকে বের হয়ে সে হেঁটে যায় তার গাড়ির দিকে। মাঝে মাঝে রাতের বেলা সে তার কোনো সহকর্মীকে বলে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে, কিন্তু সেদিন রাতে সে সাথে কাউকে তার গাড়ি পর্যন্ত আসতে বলেনি, কাজ শেষ করে একাই বেরিয়ে পড়ে। রেগান টোকস সাধারণত প্রতিদিন পার্টি করার মতো মেয়ে না, সে একটু চুপচাপ থাকতে পছন্দ করে, প্রতি রাতে বাইরে গিয়ে আড্ডা আর পার্টি করা তার স্বভাবে নেই। প্রায় সময় রাতের বেলা সে আর তার রুমমেট বাসায় বসে মুভি দেখে, তাই রাতের বেলা নির্জন পার্কে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না কেউ। পুলিশ বোডেগা বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আগের রাতে সেখানে কি কি হয়েছিল দেখতে থাকে। হতে পারে কেউ সে বার থেকে তাকে ফলো করেছিল, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তেমন কিছুই দেখা যায় না, সবকিছু স্বাভাবিকই ছিল সেদিন। পুলিশ তার সহকর্মীদের জিজ্ঞেস করে এমন কেউ আছে কিনা যে তার সাথে প্রেমের সম্পর্ক করতে চাইছিল, কিন্তু সে বারবার মানা করে দিয়েছে। তারা জানায় রেগান টোকসের সাথে সেরকম কিছু ঘটেনি, কিন্তু তারা জানায় যে তার প্রাক্তন প্রেমিক জেইক প্রায় সেখানে যেহেতু তার সাথে দেখা করতে। জেইকের সাথে রেগান টোকসের সম্পর্ক একটু জটিল ছিল, তাদের মধ্যে অনেক ঝামেলা হতো, ঝগড়াঝাটি লেগেই থাকত, কিছুদিন পরপরই তাদের সম্পর্ক ভেঙে যেত, আবার জোড়া লাগত। পুলিশের সন্দেহ এবার পুরোপুরি রেগান্টক্স এর প্রাক্তন প্রেমিক জেইকের উপর। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চলে যায় তার বাসায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ জেইকে জিজ্ঞেস করে শেষ কবে তার সাথে রেগান্টক্স এর কথা হয়েছিল। সে জানায় আগের দিন রাতে, অর্থাৎ খুন হওয়ার রাতেই 9টার দিকে তার সাথে মেসেজে কথা হয়েছিল, কিন্তু সেটাও খুব বেশি না। সেই মুহূর্তে তাদের মধ্যে ঝগড়াও চলছিল। সম্পর্ক ভেঙে ফেলার পরও রেগান্টক্স এর সাথে যোগাযোগ করত সে। সম্পর্ক ভাঙার কারণ জিজ্ঞেস করলে সে পুলিশকে জানায় রেগান্টক্স আর পড়াশোনার কাজের ফাঁকে সময় দিতে পারছিল না, আর কিছুদিন পরে যেহেতু সে গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাই তার পড়াশোনার চাপও বেশি। মূলত এই জন্যই তাদের ব্রেকআপ হয়ে যায়। জেককে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ আরেকটা ব্যাপার লক্ষ্য করল, সেটা হচ্ছে রেগান্টক্স এর মৃত্যু নিয়ে তার কোন ইমোশন নেই। সে একদম স্বাভাবিকভাবে কথা বলছে। কথা বলার সময় মনে হচ্ছিল না যে তার খুব কাছের কেউ খুন হয়েছে। পুলিশ তার ফোন দেখতে চাইলে সে তার ফোন পুলিশকে দেয়। ফোন ঘেঁটে পুলিশ দেখতে পায় যেদিন রাতে রেগান্টক্স খুন হয়েছে সে রাতে সে তাকে মেসেজ দিয়েছে, এবং সেই মেসেজে লেখা ছিল, হোপ ইউ আর ইন আ বেটার প্লেস নাও। পুলিশ তার কাছে এই মেসেজের মানে জিজ্ঞেস করলে সে বলে রেগান্টক্স তার সাথে সম্পর্ক ভেঙেছে, তাই এখন যেন সে ভালো থাকে এই জন্যই সে তাকে মেসেজ দিয়েছিল। পুলিশের কাছে এটা একটু সন্দেহজনক মনে হয়। রেগান্টক্স মারা যাওয়ার রাতে কেনই বা তার প্রাক্তন প্রেমিক তাকে এরকম একটা মেসেজ দিবে? রেগান্টক্স খুন হওয়ার রাতে সে কোথায় ছিল জিজ্ঞেস করলে সে জানায় সে তার বাসায় ছিল। সে আর তার রুমমেট বাসায় বসে সারা রাত মুভি দেখেছে। তার কথার সত্যতা যাচাই করার জন্য পুলিশ তার রুমমেটকে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে। তার মানে জেক হয়তো মিথ্যা কথা বলছে না। শর্টনট এরিয়ার ছোট্ট একটা জায়গায় অবস্থিত বোজেগাবা। এই এলাকায় অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে আড্ডা দিতে, ড্রিঙ্ক করতে। তাই পুলিশ ধারণা করতে থাকে যে রেগান্টক্স এর খুনি হয়তো কোনো অচেনা কেউ। শায়ার গ্রোভ সিটি মেট্রো পার্কটার আশেপাশের রাস্তাটা ভালো না, সেখানে মানুষ একটু কমই যায়, আবার রেগান্টক্স এর গাড়িও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা পুলিশের জন্য একটা লিড। রেগান্টক্স এর গাড়ি তার সাথে নেই মানে খুনি তার গাড়িটা নিয়ে গেছে। এবার পুলিশকে খুঁজে বের করতে হবে রেগান্টক্স এর গাড়ি। রেগান্টক্স এর গাড়ি খুঁজে পাওয়াটা খুব সহজ না, এত বড় একটা শহরের যে কোনো জায়গায় থাকতে পারে তার গাড়ি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পুলিশ তার গাড়ি পেয়ে যায়। একটা মফস্বল এলাকার কিছু বাড়ির সামনে সে গাড়িটা পার্ক করে রাখা, কিন্তু গাড়ির ভেতরে বা আশেপাশে কেউ নেই। একজন আন্ডার কাভারে থাকা পুলিশ অফিসার সেখান থেকে গাড়িটার উপর নজর রাখতে শুরু করে। বেশ কিছুক্ষণ সেখানে থেকেও কাউকে সে গাড়ির আশেপাশে আসতে দেখা যায় না। এরপর আর অপেক্ষা করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই কেস সলভ করতে হবে। পুলিশ আবার গাড়ির ভেতরে তল্লাশি চালায় খুনির কোন প্রমাণ পাওয়া যায় কিনা সেটার জন্য। গাড়ির ভেতর থেকে ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল নিতে থাকে। গাড়ির ভেতরে একটা সিগারেটের শেষ অংশটুকু পড়ে থাকতে দেখে পুলিশ। হতে পারে সেটা রেগান্টক্স এর খাওয়া সিগারেট। রেগান্টক্স এর ব্যাপারে খোঁজ নিয়ে তারা জানতে পারে যে রেগান্টক্স স্মোক করে না, তার মানে হতে পারে এটা খুনির খাওয়া সিগারেটের শেষ অংশ। পুলিশ এটাকে এভিডেন্স হিসেবে নিয়ে যায়। এই সিগারেটের শেষ অংশ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল দিয়ে খুঁজে বের করা যাবে কে খুনি। পুলিশ সেটা পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার জন্য। এদিকে পুলিশ ফোর্সের সবাই খুব ক্লান্ত, টানা 48 ঘন্টা তারা এই কেস নিয়ে কাজ করেই যাচ্ছে। তাই এখন ছোট্ট একটা ব্রেক নেওয়ার জন্য যে যার বাসায় চলে যায়। বাসায় ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশের কাছে একটা ফোন আসে, যে ফোনটা বদলে দেয় পুরো কেসটাকে। পুলিশ সার্জেন্ট ফোন করে জানায় যে ডিএনএ রেজাল্ট চলে এসেছে। রেগান্টক্স এর গাড়িতে যে সিগারেটের শেষ অংশ পাওয়া যায় সেটা থেকে পাওয়া ডিএনএ স্যাম্পলের ম্যাচ হচ্ছে ব্রায়ান গোল্ডস্মিথ। ব্রায়ান গোল্ডস্মিথ একজন তালিকাভুক্ত ক্রিমিনাল। এর আগেও তাকে আটক করা হয়েছিল ডাকাতি আর ধর্ষণের অভিযোগে, শাস্তিও পেয়েছে সে। কিছুদিন আগে ডিপার্টমেন্ট অফ কারেকশনস এ 6 বছর শাস্তি ভোগ করার পর সে ছাড়া পেয়েছে। পুলিশ তার বিরুদ্ধে রেগান্টক্স এর গাড়ি চুরির মামলা করে। পুলিশের প্ল্যান হচ্ছে গাড়ি চুরির মামলা দিয়ে তাকে আটক করে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভেতর থেকে রেগান্টক্স কে খুন করার স্বীকারোক্তি নিয়ে আসবে। খুব দ্রুত পুলিশ ব্রায়ান গোল্ডস্মিথ এর বাড়ির ঠিকানা জেনে নেয়, তারপর সেখানে পুরো টিম নিয়ে চলে যায় তাকে আটক করার জন্য। বাড়িতে ছিল ব্রায়ান গোল্ডস্মিথ, তাই তাকে আটক করতে খুব বেশি সমস্যা হয়নি পুলিশের। এরপর তাকে পুলিশ স্টেশনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রেগান্টক্স খুন হওয়ার রাতে সে কোথায় ছিল জিজ্ঞেস করলে সে জানায় সে ফোর্থ ফিফথ আর সিক্স অ্যাভিনিউতে ছিল, সেখানে হাঁটাহাঁটি করছিল। পুলিশ এবার নিশ্চিত হয় যে সে আর রেগান একই সময় একই এলাকায় ছিল, কারণ বোডেগা বারও সেখানেই অবস্থিত। এরপর সে আর কোনো প্রশ্নের উত্তর দেয় না, সে পুলিশ অফিসারের কাছে একটা সিগারেট চায়। নিয়ম না থাকলে পুলিশ অফিসার তাকে সিগারেট দেয়, কারণ তারা চাচ্ছিল ব্রায়ান গোল্ডস্মিথ যেন তাদের সাথে কমফোর্টেবল ফিল করে। পুলিশ অফিসার তার সাথে বন্ধুর মতন আচরণ করতে শুরু করে, এতে তার পেট থেকে কথা খুব সহজে বের করা সম্ভব। কিন্তু তবুও ব্রায়ান গোল্ডস্মিথ পুলিশকে তেমন কোনো উত্তর দিচ্ছিল না। তখন পুলিশ তাকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায়, সেখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে সে রেগানের মাথায় বন্দুক ধরে আছে। দেখে বোঝা যাচ্ছে সে তাকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। গাড়ি থেকে বের হয়ে গেলেও রেগানকে যেতে দেয়নি, সে তাকে তার পাশের সিটে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। পুলিশ তাকে জিজ্ঞেস করে সে রেগানকে নিয়ে পার্কে গিয়েছে কিনা। সে বলে পার্কের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রেগান সেখানে নেমে যেতে চেয়েছিল, তাই সে তাকে সেখানে নামিয়ে দেয়। এবার পুলিশ তাকে জিজ্ঞেস করে সে তাকে খুন বা ধর্ষণ করেছে কিনা। তখন সে পুরোপুরি পাল্টে যায়, সে অস্বীকার করে যে সে এরকম কিছুই করেনি, সে শুধু তার গাড়ি আর টাকা নিতে চেয়েছিল, কিন্তু খুন করার মতো কোনো ইন্টেনশন তার ছিল না। কিছুক্ষণ পর ব্রায়ান গোল্ডস্মিথ পুলিশকে বলতে শুরু করে যে সেদিন রাতে তাদের সাথে আরেকজন ছিল যে রেগানকে খুন করেছে। সে বলে যে পার্কে নামিয়ে দেওয়ার সময় সেখানে আরেকজন আসে তাদের দিকে এবং রেগানের মাথা বন্দুক ধরে, এটা থেকে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কি হয়েছে সে আর কিছুই জানে না, কিন্তু পুলিশ জানে যে সে মিথ্যে বলছে। কিন্তু এত কিছু যেহেতু বলেছে, তার মানে একটু কৌশল খাটিয়ে জিজ্ঞেস করলে সে সত্যি কথাটাও বলে দেবে। পুলিশ অফিসার তাকে বলে যে রেগান টোক্সের মৃতদেহ থেকে তার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে, তার মানে সেই তাকে ধর্ষণ করেছে, তারপর খুন। ব্রায়ান গোল্ডস্মিথ আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত স্বীকার করে যে সে সেখানে আর কেউ ছিল না। সেদিন রাতে প্রথমে সে রেগান টোক্সের গাড়ি চুরি করে, তারপর নির্জন পার্কে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে মাথায় গুলি করে খুন করে তাকে। স্বীকারোক্তি পাওয়ার পর পুলিশ এখন নিশ্চিত অবশেষ খুনিকে পাওয়া গেছে, এবার তারও শাস্তি পায়। সুপ্রিম কোর্ট ব্রায়ান গোল্ডস্মিথকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সে আর কখনোই কোনোভাবেই জেল থেকে মুক্তি পাবে না, মৃত্যুর আগ পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এ সত্য ঘটনা দ্য মার্ডার অফ রেগান টোক্স। আর এখন রয়েছে সেই সারপ্রাইজটি, যে সারপ্রাইজটি হচ্ছে আপনারা সবাই জানেন যে কুয়াশায় চলছে গল্প পাঠানো অথবা স্ক্রিপ্ট পাঠানোর প্রতিযোগিতা। একজন বিজয়ী আমরা ইতিমধ্যে পেয়েও গেছি গত মাসে, আর আরো একজন বিজয়ী পেয়েছি আমরা, অর্থাৎ আরো একজন বিজয়ী হয়েছেন গল্প পাঠিয়ে। আর বিজয়ীর নাম জানিয়ে দিচ্ছি, বিজয়ীর নাম হচ্ছে মেহেদী মুন্না, তার গল্পের নাম হচ্ছে 260999, আর তার গল্পটি আজকে শুনবেন। আজকে প্রচারিত হতে যাচ্ছে কুয়াশায় মেহেদী মুন্নার লেখা গল্প 260999। আসুন তাহলে শুনি গল্পের প্রথম পর্ব। আপনি আছেন আরজি শর্মিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.12। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। রাত তখন পৌনে একটা, মাসুদ রানা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ একটা অদ্ভুত রকমের নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা ছিল 260999। তার মনে হলো হয়তো সিম কোম্পানি থেকে ফোনটা এসছে। প্রথমে ভাবলো কেটে দেবে, তারপর ভাবলো না থাক, ধরেই দেখি ফ্রিতে কোনো গান শোনায় কিনা। কলটা ধরতে বেশ অবাক হয়ে গেল মাসুদ রানা। ওই পাশ থেকে একটা মেয়ের কান্না কান্না কণ্ঠ ভেসে এলো।
আমি কি মাসুদ রানার সাথে কথা বলছি?
হ্যাঁ বলুন, আপনি কে?
আপনি আমার চিনবেন না, আমার একটা সাহায্য চাই আপনার কাছ থেকে।
এত রাতে কি সাহায্য?
সাহায্যটা কাল সকালে করলেও চলবে।
আচ্ছা আগে বলুন তো কি সাহায্য?
বলছি হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না বা ভাববেন মজা করছি। আমার নাম প্রিয়াঙ্কা আজাদ ঐশী, আমি পলাশনগরে থাকি। রোজ সকালে পাশের এলাকায় পড়াতে যাই। রোজকার মতো আজকে সকালেও টিউশনি শেষ করে বাড়িতে ফিরছিলাম। রাস্তাটি বেশ ফাঁকা ছিল, হঠাৎ কিছু অপরিচিত ছেলেদের দেখলাম রাস্তায় মাতলাম করছিল। আমি তাদের দেখে ভয় পেয়ে যাই। আমি ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ তাদের মধ্যে থেকে একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ায়। আমি কিছু বলার আগেই ছেলেটা আমার মুখ চেপে ধরে, বাকি ছেলেগুলো আমাকে জোর করে ধরে একটা গাড়িতে তুলে তারা আমার মুখ আমার ওড়না দিয়ে বেঁধে দেয়। আমি চাইলেও চিৎকার করতে পারছিলাম না, আমি নিজেও জানতাম না তারা আমাকে কোথায় আর কেন নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে জোর করে একটা পুরাতন জমিদার বাড়িতে নিয়ে যায়। জমিদার বাড়িটা আমি আগে থেকে চিনতাম, তবে এর আগে কখনো এখানে আসা হয়নি। ওরা ছয়জন ছিল। এতক্ষণে আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমাকে কেন ধরে এনেছে। তারা আমাকে একটা ঘরের ভেতর নিয়ে যায় এবং নরপশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক আমাকে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আমি যখন একজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন তাদের মধ্যে একজন একটা ছুরি এনে আমার গলায় চালিয়ে দেয়। আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যাই এবং কিছুক্ষণ পর মারা যাই। এরপর তারা আমার লাশটাকে জমিদার বাড়ির পাশে একটা ঝোপে ফেলে চলে যায়।
কি বললেন, আপনি মারা গেছেন আর আপনার লাশ ঝোপে ফেলে গেছে তারা? এত রাত্রে আপনি কল দিয়ে আমার সাথে মজা করছেন? আপনি যদি মারা গিয়ে থাকেন তাহলে আমার সাথে কথা বলছেন কিভাবে?
সেটা আমি আপনাকে পরে বলবো, প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। আমার লাশটা ঝোপে পড়ে রয়েছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বাবা আমাকে অনেক খুঁজছে, সে থানায় জিডি করেছে, তারা পুরো এলাকা আমায় খুঁজে পাগল হয়ে যাচ্ছে। আপনি প্লিজ একবার আমার বাবার কাছে গিয়ে বলুন যে আমার লাশটা জমিদার বাড়ির ঝোপে পড়ে রয়েছে, তারা যাতে দ্রুত আমার লাশটাকে সেখান থেকে নিয়ে যায়।
কি হলো, কয়টা বাজে দেখছো? এই উঠো।
উঠছি তো।
কাল অনেক রাতে দেখলাম কার সাথে যেন কথা বলছো, কে?
আরে রং নাম্বার।
ও আচ্ছা, এই নাও চা।
আজকে একটু বেরোবো বুঝলে।
কোথায় যাবে?
না এমনিতেই একটা রিইউনিয়ন আছে।
এইসবই করো, আমার শ্বশুরমশাই তো দিয়ে গেছেন একটা বাড়ি, ভাড়া তুলছো আর দিব্যি বসে খাচ্ছ।
উফ, আবার শুরু করলা। যাও তো এখন নাস্তা রেডি করো, যাও।
হুম, যাচ্ছি, এছাড়া আর কি বা করার আছে?
আরে মিমি, মিমি শোনো। ধুর, কি সমস্যা আপনার? আজকে আবার কল দিয়েছেন কেন আপনি?
আপনাকে না বললাম আমাকে একটু সাহায্য করতে? আপনি আজকে দিনে আমার বাবার কাছে কেন যাননি আর আমার কথা কেন বলেননি? জানেন, আজ আমি মারা গেছি, দুদিন হয়ে গেল, দুই দিন ঝোপটাতে কত কষ্টে পড়ে আছি। আমার বাবা আমাকে খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়েছে। প্লিজ একবার অন্তত আমার বাবার কাছে গিয়ে সব কথাটাকে খুলে বলুন।
আপনি এত মানুষ থাকতে আমার সাথে কেন মজা নিচ্ছেন? ওয়াই মি? প্লিজ এসব বন্ধ করুন।
দেখুন, আমি মজা করছি না। আপনি অন্তত একবার আমার বাড়িতে গিয়ে দেখুন, সব বুঝতে পারবেন। আমার বাড়ি আপনার বাড়ি থেকে খুব একটা দূরে না, পলাশনগরের 123 নাম্বার বাড়িটাই আমার। প্লিজ একটু সাহায্য করুন।
মাসুদ কলটা কেটে দিল। মেয়েটার কথাগুলো বিশ্বাস করার মতো না।
কিন্তু মেয়েটা এমন ভাবে কথাগুলো বলছিল যেন মনে হলো মেয়েটা মিথ্যা কথা বলছে না। মাসুদ বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। অন্য কাউকে বললে তাকে পাগলও ভাবতে পারে, এ আশঙ্কায় মাসুদ কাউকে কিছু বললও না। সে সিদ্ধান্ত নিল কাল সে পলাশনগরের 123 নম্বর বাড়িটাতে উঠে যাবে, তারপরে সবকিছু বুঝতে পারবে। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই পলাশনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মাসুদ। পলাশনগরে পৌঁছানোর পর সেখানকার মানুষদের কাছে ঠিকানা জেনে ঠিক 123 নম্বর বাড়িটার সামনে গেল। বাড়িতে পৌঁছেই দেখে বাড়িটাতে বেশ ভিড়। এরপর একজন লোকের কাছে ভিড়ের কারণ জানতে চায়, পুরো অবাক হয়ে গেল মাসুদ। গত 2 দিন ধরে এই বাড়ির মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটার নাম প্রিয়াঙ্কা আফজাল ঐশী। মাসুদ যেন একটা ধাঁধার মধ্যে পড়ে গেল। সে কিছু না ভেবেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সে পুরনো জমিদার বাড়ির নির্জন একটা জায়গায় মেয়েটার কথা মতো বাড়িটার পাশে একটা ঝোপ দেখতে পেল। ঝোপটা দেখি ভয়ে ভয়ে ধীরে ধীরে ঝোপটার দিকে এগোতে লাগলো মাসুদ। এরপর ঝোপটার দিকে তাকিয়ে যা দেখল তাতে মাসুদের সারা শরীর হিম হয়ে এলো। ঝোপে একটা মেয়ের অর্ধনগ্ন লাশ পড়ে আছে। লাশটা থেকে বেশ দুর্গন্ধ বের হচ্ছে। মাসুদ কিছু না ভেবে পুলিশকে খবর দিল। এরপর পুলিশ তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, এখানে লাশটা কি করে এলো, সে কিভাবে জানলো। সে বলল এদিক দিয়ে হাঁটতে হাঁটতে দুর্গন্ধ পেয়ে সে লাশটাকে আবিষ্কার করে। এরপর কোনো মতে সেখান থেকে চলে এলো মাসুদ।
কি ব্যাপার, এতক্ষণে ফেরার কথা মনে পড়লো?
এক গ্লাস পানি দাও তো।
কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন?
না কিছু না, আমি একটু ঘুমাবো, আমার খুব ক্লান্ত লাগছে।
এই নাও পানি। কি হয়েছে বলবে তো, এমন চুপচাপ বসে আছো, এক চুমুকে সব পানি খেয়ে ফেললে, কিছু হয়েছে?
আরে বললাম তো কিছু হয়নি।
শরীর খারাপ করেনি তো?
আমি ঘুমাবো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি লাইট নিভিয়ে দিচ্ছি।
এ কি আবার সেই নাম্বার, রাত বাজে 2টা, এ মেয়েটা কি চায় আমার কাছে? একটা মৃত মানুষ আমাকে কেন কল করবে? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। না আমি আমি ফোনটা বন্ধই করে রাখি। হোয়াট, বন্ধ ফোনের রিং বাজছে? হ্যালো, আপনি যে সাহায্য চেয়েছিলেন সেটা আমি করেছি, তারা আপনার লাশটা পেয়েছে, আবার কেন কল দিয়েছেন আমাকে?
হ্যাঁ, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কাজ এখনো শেষ হয়নি, আমার আরেকটা সাহায্য চাই।
দেখুন দয়া করে আমাকে আর কিছু করতে বলবেন না, আমি নিজেই বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে। আপনি আমাকে পাগল বানিয়ে ফেলছেন, আপনি আমাকে আর কল দেবেন না প্লিজ।
আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না, প্লিজ না করবেন না।
আচ্ছা আপনি তো সরাসরি আপনার বাবার কাছে সাহায্য নিতে পারেন। আর সত্যি আমি আপনাকে চিনি না, আপনি আমাকে কি করে চেনেন? বিশ্বাস করুন এর আগে আপনাকে আমি কখনোই দেখিনি, আপনি কেন শুধু আমাকেই কল দিচ্ছেন?
এর উত্তর আপনাকে আমি পরে দেব।
পরে দেবেন মানে, আর কত পরে?
যেদিন আপনার সাথে আমি দেখা করব সেদিন আপনাকে সব বলবো।
দেখা করব মানে কি, আপনি তো মৃত, তাহলে আমার সাথে দেখা করবেন কিভাবে?
যেভাবে আমি মৃত্যুর পরেও আপনার সাথে কথা বলি সেভাবেই দেখা করব।
আপনার সাথে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই।
কিন্তু আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমাকে আপনার সামনে আসতেই হবে।
আচ্ছা শেষবারের মতন সাহায্য করছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে, কিন্তু এরপর আপনি আমাকে আর কল দেবেন না।
শেষবার না, এরপরেও আপনি আমাকে সাহায্য করবেন, না হলে আমি আপনার সামনে আসতে বাধ্য হব, এবং আমি যদি আপনার সামনে আসি তাহলে আপনার এবং আপনার স্ত্রীর জন্য সেটা ভালো হবে না।
দেখুন প্লিজ এইভাবে কথা বলবেন না। আচ্ছা আচ্ছা বলুন আমি আপনার জন্য কি করতে পারি।
আপনি এখন পলাশনগরে আমার বাড়িতে যাবেন, সেখানে আমার বাবা একা রয়েছে। আমার লাশ পাওয়ার পর থেকে বাবা একটানা কান্না করছে, আর বাবা অনেকক্ষণ কান্না করার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন দ্রুত তাকে হাসপাতালে না নিয়ে গেলে সে মারা যাবে। আপনি দ্রুত সেখানে যান এবং আমার বাবাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করুন।
না না, কিন্তু এত রাতে আমি আপনার বাড়িতে যাব কিভাবে? প্লিজ এমন কাজ করতে বলবেন না, প্লিজ।
আমার বাবার কিছু হলে আপনার স্ত্রীকেও আমি শেষ করে দেব। আপনি যেভাবেই পারেন এখন পলাশনগরের 123 নম্বর বাড়িটাতে যান।
এ কি মাসুদ, এত রাতে তুমি কোথায় যাচ্ছ?
মানে একটু কাজ আছে আমার।
মাসুদ, তোমার কি হয়েছে বলো তো?
কই, কিছু হয়নি তো?
এত রাতে তুমি কোথায় যাচ্ছ মাসুদ? আমাকে বলে যেতে হবে।
আমি চলে আসবো একটু পরেই।
তুমি বলবে না কোথায় যাচ্ছ?
হাসপাতালে যাচ্ছি।
হাসপাতালে? হাসপাতালে কেন, কি হয়েছে?
একজন একজন অসুস্থ, আমাকে একটু যেতে হবে।
কে অসুস্থ? কোথায় যাচ্ছ তুমি, কোন হাসপাতালে?
আমি আমি এসে সব বলবো।
আরে মাসুদ, মাসুদ শোনো।
আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ। আমি
ধন্যবাদ বাবা, তোমার জন্যই আজ আমি বেঁচে গেলাম। তুমি তো আমাকে হাসপাতালে আনার ব্যবস্থা করেছিলে।
জি
বাবা। তুমি কোথায় থাকো? আর আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটাই বা জানলে কিভাবে?
না মানে আপনার মেয়ে, আপনার মেয়ে আমাকে কল দিয়ে জানিয়েছে যে আপনি অসুস্থ।
আমার মেয়ে মানে? তুমি মজা করছো, সে তো 3 দিন আগেই মারা গেছে।
জি, আমি আপনার মেয়ের লাশের খবর প্রথমে দিয়েছিলাম। আপনার মেয়ে মারা যাওয়ার পরই আমাকে কল দিয়ে সব কথা বলেছিল। তাকে কারা কিভাবে হত্যা করে সেটা সেই আমাকে কল দিয়ে বলেছিল। এরপর গত রাতে সে কল দিয়ে আমাকে বলেছিল যে আপনি অসুস্থ।
আমার মেয়ে মারা গেছে আর তুমি মজা করছো? আমার মেয়ে মারা যাওয়ার পরেও তোমার সাথে কথা বলেছে? বেরিয়ে যাও এখান থেকে, মেয়ে হারানোর কষ্ট তুমি কি বুঝবে?
প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমার মোবাইলে অটো রেকর্ড অন করা আছে, আপনি নিজের কানে শুনুন।
কি হলো, কোথায় তোমার রেকর্ডিং?
দেখুন, এই কয় মাসের সবগুলো রেকর্ডই আছে, শুধু ওই রেকর্ডগুলোই নেই, আর কল লিস্টে ওই নাম্বারটাও নেই। আমি কিছুই বুঝতে পারছি না।
কিন্তু আমি সব বুঝতে পারছি, এসব রসিকতা করার জন্য আর কখনো আমার এখানে আসবে না, না হলে আমি পুলিশকে খবর দিতে বাধ্য হব।
হ্যালো, হ্যালো মিমি।
হ্যাঁ বলো।
তুমি কোথায়? বাড়িতে তালা দেয়া, আমি এসে দেখছি তুমি নেই।
এটা হঠাৎ তো খুবই স্বাভাবিক, আমি গত কিছুদিন ধরেই দেখছি তুমি রাতে আমার পাশ থেকে উঠে গিয়ে ফোনে কথা বলো। কাল রাতে বললে হাসপাতালে যাচ্ছ, আমি তোমার সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, কেউই অসুস্থ না। তাহলে তুমি সারা রাত ছিলে কোথায়?
মিমি মিমি, আমার কথাটা একবার শোনো।
শোনার আর কিছু নেই, আমি সবই বুঝতে পারছি মাসুদ।
তুমি ভুল বুঝছো মিমি।
আই নিড সাম টাইম, আমার মনে হয় তোমার একটু টাকা থাকা উচিত। আমি বাবার এখানেই আছি, কিছুদিন থাকবো, রাখছি।
মিমি মিমি শোনো, হ্যালো হ্যালো মিমি, এই মুহূর্তে তোমার এভাবে যাওয়া ঠিক হয়নি। হ্যালো, আপনি আবার ফোন করেছেন, কেন করেছেন?
আমার বাবা মারা গেছে, আমি আপনার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি, আপনি দয়া করে একটু বাহিরে আসুন।
মানে মানে কি, বাইরে আসবো কেন? হ্যালো হ্যালো, কে? কেউই তো নেই। কে কে কলিং বেল বাজালো? প্রিয়াঙ্কা, আপনি কি এখানে আছেন?
হ্যাঁ মাসুদ, আমি এখানেই আছি, তবে আমি মৃত আত্মা, তাই আপনি আমায় দেখতে পারবেন না।
কিন্তু আপনি এত রাতে আমার বাড়িতে আসলেন কেন? ফোনেই তো কথা বলতে পারতেন। আর আপনার বাবা মারা গেল কিভাবে?
আমার হঠাৎ মৃত্যু বাবা কিছুতেই সহ্য করতে পারেনি। আপনি তাকে হাসপাতালে দেখে আসার পরই বাবা কিছুটা সুস্থতা বোধ করে এবং বাড়িতে চলে আসে। এরপরে তিনি আবার আমার কথা ভেবে কাঁদতে থাকে এবং এক পর্যায়ে হার্ট অ্যাটাক করে মারা যায়।
কি বলছেন, এর জন্য আপনি এখানে এসেছেন? আমাকে কি আপনার বাবার দাফনে সাহায্য করতে হবে, মানে প্রতিবেশীদের এই কথাটা জানাতে হবে যে আপনার বাবা মারা গেছেন?
না, আমার আত্মীয় স্বজনরা এর মধ্যেই চলে এসেছে। আমার অন্য আরেকটা সাহায্য চাই।
অন্য সাহায্য? আচ্ছা, এর আগে আপনি আমার ঘরে আসুন, এখন তো প্রায় রাত 2টা বাজে। কেউ যদি দেখে এত রাতে আমি বাহিরে দাঁড়িয়ে একা একা কথা বলছি তাহলে সবাই আমাকে পাগল ভাববে।
আপনার ঘরে আমি যেতে পারবো না। আপনার ঘরে পবিত্র গ্রন্থ রয়েছে, আর আমি এক অভিশপ্ত আত্মা, তাই চাইলেও আমি আপনার ঘরে প্রবেশ করতে পারবো না। আপনাকে আগে সেটা সরাতে হবে।
এটা আমি কিছুতেই সরাতে পারবো না।
ঠিক আছে, তাহলে ছাদে আসুন।
এত রাতে ছাদে?
ভয়ের কোনো কারণ নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না।
আচ্ছা ঠিক আছে, চলুন। প্রিয়াঙ্কা, আপনি এসেছেন?
হ্যাঁ, আমি এখানেই আছি।
কি যেন সাহায্যের কথা বলেছিলেন?
হ্যাঁ, একমাত্র আপনি আমার সাহায্য করতে পারেন। আমাকে এই সব কিছুর প্রতিশোধ নিতে হবে। আপনি আমার সাহায্য করবেন?
প্রতিশোধ? কিসের প্রতিশোধ?
যারা আমাকে হত্যা করেছে আমি তাদের খুঁজে বের করে তাদের রক্তে স্নান করতে চাই।
তাদের শাস্তি একদিন ঠিকই হবে। আপনি আপনি মৃত, এখন আপনার এপার দুনিয়ার মায়া কাটিয়ে ওপার দুনিয়ায় চলে যাওয়া উচিত।
হ্যাঁ, আমি অবশ্যই যাব, তবে এর আগে ওই নরপশুদের হত্যা করে যাব। আপনি বলুন, আমার কি অপরাধ ছিল? তারা আমাকে কেন হত্যা করেছে? শুধু লালসার জন্য? আমার জন্মের পরই আমার মা মারা যায়, তাই সবাই আমাকে অপয়া বলত, কিন্তু আমার বাবা নিজের থেকে আমাকে বেশি ভালোবাসত। তার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে, তাই শত অভাবের মাঝেও বাবা আমার লেখাপড়া কখনো বন্ধ হতে দেয়নি। আমি এবার HSC পরীক্ষা দিতাম, একটা সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার জীবনটা পুরো বদলে দিল এই নরপশুগুলো। কি দোষ ছিল আমার, কি দোষ ছিল আমার বাবার? আমরা তো সুখে ছিলাম, কিন্তু কেন আমার সাথে তারা এমন করলো? আমাকে তাদের খুন করে প্রতিশোধ তো নিতেই হবে।
দেখুন, আপনি যা খুশি তাই করুন, কিন্তু কিন্তু আমাকে এর মধ্যে টানছেন কেন? আর আপনি আমাকে কি করে চেনেন সেটা তো আগে বলবেন।
সেটা বলার সময় এখনো হয়নি। আপাতত আপনি আমাকে সাহায্য করুন।
আমি আপনাকে আর কোনো সাহায্য করতে পারবো না, আপনি চলে যান।
আমি যদি এখান থেকে চলে যাই তাহলে বুঝে নিন আপনার স্ত্রীর সাথে এমন কিছু খারাপ ঘটবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
আপনি সবকিছুর মাঝে কেন শুধু আমার স্ত্রীকে টেনে আনেন? আপনার জন্য অলরেডি আমার আমার ওর সাথে নানান ধরনের সমস্যা হচ্ছে।
আপনাকে তো বললাম যে শেষবারের মতো আর একবার আমাকে সাহায্য করুন। কথা দিচ্ছি, এরপরে কখনো আপনাকে আর বিরক্ত করব না, মুক্ত করে দেব আপনাকে।
আচ্ছা বলুন, আপনার কি সাহায্য চাই?
আমার একটা শরীর চাই, যে শরীরে আমি আমার আত্মাকে প্রবেশ করাতে পারবো। আমি সেই শরীরকে নিজের আয়ত্তে আনব, তখন আর আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন হবে না, নিজেই নিজের প্রতিশোধ নিতে পারবো। কথা দিচ্ছি, সেই শরীরটা পেলেই আমি আপনাকে মুক্ত করে দেব।
আপনি কি পাগল হয়ে গেছেন? আপনাকে আমি শরীর দেব কোথা থেকে? আপনি কি কোনোভাবে আমার শরীরে আপনার আত্মা প্রবেশ করাতে চাইছেন?
সেটা পারলে কি আর এতক্ষণ আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতাম? কখন আপনার শরীরের ভেতরে ঢুকে যেতাম? আমি কোন জীবিত শরীরে ঢুকতে পারবো না, আমার একটা মৃত লাশ লাগবে।
লাশ? আমি এখন আপনার জন্য লাশ কোথা থেকে পাবো? আর আমি লাশই বা আনবো কিভাবে?
সেটা আপনি জানেন, কিন্তু কাল অমাবস্যার রাত, কালকের মধ্যেই আমার একটা মেয়ের লাশ চাই, না হলে কিন্তু আমি আপনার বাঁচা মুশকিল করে দেব।
বিশ্বাস করুন, আমার পরিচিত কোনো হাসপাতাল নেই যেখান থেকে আপনাকে একটা লাশ জোগাড় করে দেব। আমি আমি এমন কাজ করতে পারবো না।
হাসপাতালের কি দরকার মাসুদ? আপনার বাড়ি থেকে কিছুটা দূরেই তো একটা কবরস্থান রয়েছে, সেখানে শুনেছি রোজ দু তিনটা লাশ দাফন করা হয়।
হ্যাঁ হয় তো,
কবরস্থানে চলে যান আপনি, সেখান থেকে নতুন কবর খুঁড়ে একটা মেয়ের লাশ নিয়ে আসবেন আমার জন্য, পারবেন না?
আমি এত জঘন্য কাজ কিছুতেই করতে পারবো না, আপনি চলে যান এখান থেকে।
না, আপনাকে এই কাজটা করতেই হবে, আমার কালকের মধ্যেই একটা মেয়ের তাজা লাশ চাই, আর না হলে
প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি বিপদে, কি বিপদে পড়লাম আমি, এখন আমি কি করব?
মাসুদ কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। পুরো বাড়িতে সে একা, বিছানায় শুয়ে শুয়ে সে অনুভব করতে পারছিল কেউ একজন তার আশেপাশে হাঁটাহাঁটি করছে। গত কিছুদিন ধরে তার সাথে কেন এসব হচ্ছে তা যেন কিছুতে বুঝতে পারছে না সে। আর এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল সে। এরপর স্বপ্নে দেখল একটা কোদাল হাতে নিয়ে সে বাড়ির পাশে সে কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছিল। এরপর হঠাৎ একটা নতুন কবরের সামনে এসে দাঁড়ালো। কবরটা কোদাল দিয়ে ঘুরতে লাগলো। কবরটা খোঁড়ার পর একটা কাফনে মোড়া লাশ দেখতে পেল, আর লাশের মুখটা থেকে কাফনের কাপড়টা সরালো লাশের মুখটা দেখার জন্য। আর ঠিক তখনই দেখল একটা অচেনা মেয়ের লাশ। এটা মেয়েটা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে আর ভয়ঙ্কর ভাবে হেসে চলেছে। সে অনেক ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ কবরের উপর থেকে কতগুলো টুপি পরা লোক কবরের ভেতরে তার উপরে মাটি ফেলছিল। এরপর সে কবর থেকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু মেয়েটার লাশ শক্ত করে তাকে জড়িয়ে ধরে রাখে। এরপর সে চিৎকার করতে থাকে, কেউ আমাকে বাঁচাও, কেউ আছো? এরপরেই তার ঘুমটা ভেঙে যায়। মাঝরাতে বাড়িতে একা ছিল, একে বিদ্যুৎ ছিল না, আর তার উপর আবার বাইরে টানা বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। ভয়ে মাসুদের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে কাঁথার ভেতর মাথা ঢুকিয়ে তার যত দোয়াদরুদ জানা ছিল সব এক এক করে পড়তে থাকল। নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম ভাঙল মিমির ডাকে। মিমির ডাক শুনে একটু স্বস্তি অনুভব করল। এরপর
তোমার এটা করা উচিত হয়নি, মেয়েটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল, তোমার ওকে সাহায্য করা উচিত ছিল।
মিমি, কিন্তু এসব তুমি জানলে কি করে?
জানবো কি আবার জানবো, বলেছি ফ্রেশ হয়ে খেতে এসো, ঘরটার যা অবস্থা করে রেখেছো।
তুমি আমাকে খেতে যাওয়ার কথাই বলছিলে।
হ্যাঁ,
তাহলে যে সাহায্যের কথা?
সাহায্য? কিসের সাহায্য? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার, নাকি কোনো স্বপ্ন টপ্ন দেখছো? কি হলো, কথা বলছো না কেন?
হ্যাঁ, না না না, কিছু না, খাবার দাও, আমি আসছি। এবার তোমার রাগ এত তাড়াতাড়ি ভাঙলো যে?
কেন, আমি আসতে খুব বিরক্ত হলে মনে হয়?
আমি কি তাই বলেছি নাকি?
সময় থাকতে ভালো হয়ে যাও, এবার গেলে কিন্তু আর আসবো না।
আমি কি করলাম? মিমি, তুমি এমনিতেই ভুল বুঝছো, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না।
না হলেই ভালো।
আচ্ছা শোনো, আমি একটু বেরোচ্ছি, তামিমের সাথে একটু দেখা করে আসি।
তাড়াতাড়ি এসো।
কিরে, কি খবর তোর? ফোনেও পাওয়া যায় না।
আর খবর,
তোর চেহারের এই অবস্থা কেন, রাতে ঘুমাস না নাকি?
কদিন একটু ঘুম কম হচ্ছে।
শুনলাম ভাবি নাকি রাগ করে বাপের বাড়ি চলে গেছিল, সেই জন্য ঘুম হয় না নাকি?
আরে ধুর, এমন কিছু না, চল তো চা খেয়ে আসি।
চল চল।
কিরে, এত মানুষ কেন কবরস্থানে? কেউ মারা টারা গেছে নাকি?
হ্যাঁ, কেন তুই জানিস না?
না, কে মারা গেছে?
গতকাল রাতেই একটা মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। মেয়েটার বাবা মা আমাদের পাশে ফ্ল্যাটেই থাকতো। মেয়েটা তাদের সাথে এখানে থাকতো না, ঢাকায় থেকে লেখাপড়া করতো একটা বিশ্ববিদ্যালয়ে, সেখানেই থাকতো। হঠাৎ তার পরিবারের লোকদের সাথে তার ঝগড়া নাকি হয়েছিল, এরপর সে ঢাকাতেই তার রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে লাশটা এখানে আনা হয়েছে আর এখন দাফন দেওয়া হচ্ছে।
ও আচ্ছা আচ্ছা, আমি কি মেয়েটাকে চিনতাম?
মনে হয় না, কারণ মেয়েটা খুব একটা এখানে থাকতো না, কয়েক মাস পরে পরে একদিন আসতো আর সেই দিনই চলে যেত। আচ্ছা দাঁড়া, মেয়েটার ছবি আমার মোবাইলে আছে, তোকে দেখাচ্ছি।
থাক, মৃত মানুষের ছবি দেখলে রাতে ঘুম হবে না।
শালা ভিতুর ডিম একটা। আমি কি তোর লাশের ছবি দেখাবো? আমার সাথে মেয়েটার ফেসবুকে এক ছিল, সেখান থেকেই ছবি নামালাম।
আচ্ছা দেখি।
এই যে
এই মেয়েটা, এই মেয়েটা তো আমি কাল রাতে স্বপ্নে এই মেয়েটাকে।
কিরে মাসুদ, কি হয়েছে? এমন আটকে উঠলি যে? আই মাসুদ, বিড়বিড় করে কি বলছিস?
আচ্ছা কিছু না, চল এখান থেকে অন্য কোথাও যাই।
আচ্ছা চল।
মামা চা দাও দুটা।
কিরে কি ভাবছিস এত? মেয়েটাকে তোর অবশ্যই সাহায্য করা উচিত ছিল, তোর এখনো সময় আছে, মেয়েটাকে সাহায্য কর, না হলে পরে বিপদে পড়ে যাবি।
তামিম, তুই সব জানিস?
জানি কি জানি?
এই যে বললি সাহায্য করা উচিত ছিল।
সাহায্য? কিসের সাহায্য? বললাম চায়ের সাথে আর কিছু খাবি কিনা।
ও ও, তুই বলিসনি।
আচ্ছা তোর কি হয়েছে বলতো, আজ এত অস্বাভাবিক ব্যবহার করছিস কেন?
না কিছু না রে, আজ ভালো লাগছে না, তুই থাক আমি বাড়িতে গেলাম।
কিসের আওয়াজ এলো? কি টিভি একাই কেন অন অফ হচ্ছে? কে আপনি? বাড়ির ভিতরে ঢুকলেন কি করে?
তোর স্বামীকে বলেছিলাম সাহায্য করতে, করল না।
সাহায্য? কিসের সাহায্য? কি বলছেন আপনি?
বলেছিলাম আমাকে সাহায্য না করলে তার ফল তোকে ভোগ করতে হবে।
না, আমার কাছে আসবে না। না, খবরদার।
কি ব্যাপার, দরজা খুলছে না কেন? আশ্চর্য তো, এই সময় তো ঘুমায় না। আচ্ছা আমি একটা কল দিয়ে দেখি। কি আশ্চর্য ব্যাপার, ফোন কেন বন্ধ করে রেখেছে? আরে দরজা তো ভেতর থেকে আটকানোই ছিল না। মিমি, এই মিমি, মিমি, এটা কি কি হয়েছে তোমার? মিমি, এই মিমি, কথা বলছো না কেন? কথা বলো মিমি। মিমি এখন কেমন লাগছে?
ভালো। এ কি মাসুদ, আমি আমার হাত নাড়াতে পারছি না কেন? কি হয়েছে আমার মাসুদ?
তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।
আমার কি হয়েছে সেটা আমি জানতে চাই, বলো মাসুদ।
তোমার তোমার লেফট হ্যান্ড প্যারালাইজড হয়ে গেছে।
এসব কি বলছো তুমি?
তুমি টেনশন করো না মিমি, ডাক্তার বলেছে একটু সময় লাগবে কিন্তু সব ঠিক হয়ে যাবে।
ওই মেয়েটা কে মাসুদ? তোমার কাছে কিসের সাহায্য চেয়েছিল?
না, আমি আমি আবার ভুল শুনছি, আমি ভুল শুনছি।
মাসুদ আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি।
কি জিজ্ঞেস করেছ আমাকে?
আমি জিজ্ঞেস করেছি ওই মেয়েটা কে, কিসের সাহায্য চেয়েছিল তোমার কাছে?
তুমি সত্যি সব জেনে গেছো?
হ্যাঁ, সে আমাদের বাসায় এসেছিল, আমার এই অবস্থার জন্য সে দায়ী।
এসব তুমি কি বলছো মিমি?
হ্যাঁ,
তুমি থাকো আমি আসছি।
মাসুদ, মাসুদ শোনো।
কোথায় কোথায় আপনি? আমি আপনার সাথে কথা বলতে চাই। কোথায় আপনি? আমি জানি আপনি এখানে আছেন, কথা বলুন। হ্যালো,
কেমন আছেন মাসুদ? গতরাতের স্বপ্নটা কেমন ছিল আপনার? সকালে আপনার স্ত্রীর অদ্ভুত আচরণ কেমন লেগেছিল? রাস্তায় আপনার বন্ধু তামিমের কথাগুলো কেমন লেগেছে? আর মিমিকে প্যারালাইজড অবস্থায় হাসপাতালে রেখে আসতেই বা কেমন লেগেছে? অনেক ভালো, তাই না?
আমি জানতাম এই সবকিছু আপনি করছেন। আমার স্ত্রী আপনার কি ক্ষতি করেছিল বলুন তো? ওর সাথে কেন এমন করলেন?
আপনাকে তো আগেই বলেছি, শেষবারের মতো একটা উপকার করতে, না হলে আপনার স্ত্রীকে কবরস্থানে পাঠানোর দায়িত্ব আমার।
কিন্তু কবর খুঁড়ে লাশ নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না।
তাহলে আপনার স্ত্রীকেও বলে যান, তাকে প্যারালাইজড করেছি আমি। আমি চাইলেই তাকে অভিশপ্ত প্যারালাইজড জীবন থেকে মুক্তি দিতে পারি, কিন্তু এখন যদি আমি তাকে মেরে ফেলি তাহলে তাকে ফিরিয়ে আনার উপায় আমারও জানা নেই। তখন কেঁদেও লাভ হবে না।
না প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, তবে প্লিজ আপনি ওর কোনো ক্ষতি করবেন না।
তাহলে যান, আজ অমাবস্যার রাত, আজকের মধ্যেই আমার একটা তাজা মেয়ের লাশ লাগবে, তবে লাশটা যেন অক্ষত অবস্থায় থাকে। আপনি এখন কোদাল নিয়ে কবরস্থানে যাবেন এবং আজকে সকালে যে মেয়েটাকে কবর দেয়া হয়েছে তার কবর ঘুরে লাশটা নিয়ে এসে আপনার বাড়ির ছাদের উপর রেখে চলে আসবেন। বাকি কাজটা আমার, কথা দিচ্ছি এরপর আপনি মুক্ত, আপনার স্ত্রীও মুক্ত।
কিন্তু কিন্তু কেউ যদি আমায় দেখে ফেলে কবর করতে বা লাশটা নিয়ে আসতে?
কেউ দেখবে না, এর জন্যই তো আপনার স্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আর এখন রাত প্রায় একটা, তারপর অমাবস্যার রাত, তাই বাহিরে মানুষের থাকার কথা না। আপনি দ্রুত বেরিয়ে পড়ুন, আমি আপনার বাড়ির ছাদে অপেক্ষা করছি।
কুয়াশা কুয়াশা
একটা অদ্ভুত নাম্বার 260999। এই নাম্বার থেকে ঘিরেই আবর্তিত আছে কুয়াশার রহস্য। তো যাই হোক, আমরা প্রথম পর্ব শেষ করে ফেলেছি, একটু লম্বা গল্প মেহেদী মুন্নার লেখা, অর্থাৎ আজকে যে কুয়াশা বিজয়ী হয়েছে গল্প পাঠে তার লেখা গল্পই শুনছি আমরা। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি। আপনি আছেন কুয়াশায়, আর শারমিনের সঙ্গে শুনছেন এপিসোড রেডিও 89.2 এফএম। অমাবস্যার রাত, তাই চারদিকে অন্ধকার, আর কোথাও কোনো মানুষও দেখা যাচ্ছে না। মাসুদ সাহস করে এক নতুন কবরটার কাছে গেল, এরপর কবরটা খুঁড়তে লাগল। তবে মনে যে কতটা ভয় কাজ করছিল তা শুধু মাসুদই জানে। কবর খোঁড়ার পর মাসুদ লাশের উপরে বাঁশ আর মাটি সরাল, পাটি তুলতেই কাফন পরা লাশটা দেখা গেল। অনেক ভয়ে ভয়ে লাশটার চেহারা দেখার জন্য লাশের মুখের কাপড়টা সরাচ্ছিল মাসুদ, আর মনে করছিল গত রাতের স্বপ্নের কথা। যদি সেরকম ভয়ঙ্কর কিছু ঘটে, লাশটার মুখের কাপড়টা সরাতেই দেখা গেল ঠিক সেই রকম লাশটাই যেটা মাসুদ গতকাল রাতে স্বপ্নে দেখেছিল। তবে বাস্তবে মেয়েটার লাশ মাসুদের দিকে তাকিয়ে হাসছিল না, মৃত লাশের মতোই পড়েছিল। তাই ভয়ের মাঝেও কিছুটা স্বস্তি পেল মাসুদ। কিন্তু মধ্যরাতে এক একটা লাশের সাথে কবরের ভেতর দাঁড়িয়ে আছে ভাবতেই গাটা শিউরে উঠল। আমাকে দ্রুত বাড়িতে ফিরতে হবে বলে মাসুদ কিছুটা সাহস নিয়ে কাফনের কাপড় সহ লাশটাকে কাঁধে তুললো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক হঠাৎ তখনই একটা লাইটের আলো এসে মাসুদের মুখের উপর পড়ল এবং ভেসে আসলো দূর থেকে একটা লোকের আওয়াজ। লোকটার কথা শুনে মাসুদ কবরের ভেতর থেকেই ভয় আঁতকে উঠল। এত রাতে তো কারো এখানে আসবার কথা নয়, তাহলে কি কেউ মাসুদকে কবর খুঁড়তে দেখে ফেলেছে? ভয়ে মাসুদ লাশটা কবরে রেখে কবরের উপরে চলে আসে।
কে কে এখানে? কে আপনি? এত রাতে কি করছেন কবরস্থানে? আপনি কবরের ভেতরে কেন? এত রাতে আপনি কবরে কি করছেন? আর এই কবরটা তো আজকে সকালেই দেওয়া, আপনি কবরটা খুঁড়ে লাশটার সাথেই বা কি করছেন? আপনি কি লাশ চোর?
না, মানে আমি তামিম। তুই এখন যদি তামিম চিৎকার শুরু করে এবং এলাকার লোকগুলো এখানে চলে আসে তাহলে আমার মৃত্যু নিশ্চিত, অথবা ওরা আমাকে পুলিশে দিয়ে দেবে। এরপর এই অভিশপ্ত আত্মাটা শরীর না পেয়ে হয়তো আমার স্ত্রীকেও মেরে ফেলবে। এখন আমি কি করব?
আপনি কি পাগল? এখনো চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন? ডক্টর অন্য কাউকে ডাকার আগে আপনি লোকটাকে চুপ করিয়ে দিন। আপনার হাতের কোদালটা দিয়ে লোকটার মাথায় জোরে আঘাত করুন। এরপর মেয়েটার লাশ কবর থেকে উঠিয়ে ওই লোকটাকে কবরে ফেলে দিন, আর তার উপর মাটি ফেলে তাকে কবর দিয়ে দিন।
শেষ পর্যন্ত আমি একটা খুন করব, তাও নিরাপরাধ একজন মানুষকে। কিন্তু মেয়েটা ভুল কিছু বলেনি, এখন এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমার স্ত্রীকে সুস্থ করার জন্য এবং নিজেকে মুক্ত করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তাড়াতাড়ি ওকে কবরে পুঁতে ফেলে এখান থেকে চলে যেতে হবে অন্য কেউ দেখার আগেই। শেষে কিনা আমি আমার নিজের বন্ধুকেই মেরে ফেললাম।
কি দেখছেন, যা হবার তত হয়ে গেছে, যা করতে হবে তা নিয়ে ভাবাই কি শ্রেয় নয়? তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে ফেলুন।
এই লোকটার কোনো দোষ ছিল না প্রিয়াঙ্কা, কিংবা আমার অথবা আমার স্ত্রীর। আপনার জন্য আমাকে যা যা করতে হচ্ছে এর জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না।
তামিমের কোনো ধারণা ছিল না যে কি হতে চলেছে। কিছু বুঝে ওঠার আগে মাসুদ কোদালটা হাতে নিয়ে সোজা তামিমের মাথায় আঘাত করল। তামিম কিছু বলার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। তামিমের মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। তারপর ধীরে ধীরে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মাসুদ আর কোনো দেরি না করে মেয়েটার কথা মতো কবরে নেমে কাফনে মোড়ানো লাশটা উপরে তুলল। এরপর তামিমের কাছে ক্ষমা চেয়ে তার লাশটা উঁচু করে কবরে ফেলে দিল। এরপর বাঁশ পাটি সব কবরে ফেলে দিল। এরপর উপর থেকে মাটি ফেলতে লাগলো। কাজটা করতে মাসুদের অনেক খারাপ লাগলেও কিছুই করার ছিল না। এরপর ভয় ভয়ে মেয়েটার লাশ কাঁধে নিয়ে কবরস্থা থেকে বেরিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো মাসুদ। এবার মনে হয় ভাগ্য কিছুটা ভালো ছিল, তাই পুরো রাস্তায় লাশটা আনতে কেউ মাসুদকে দেখেনি। অনেক কষ্টে লাশটাকে ছাদে নিয়ে গেল মাসুদ। আর তারপর
প্রিয়াঙ্কা, আপনি কি আছেন? আমি তোর লাশ এনে দিয়েছি, তাহলে কি আমার কাজ শেষ?
হ্যাঁ, ভালোই কাজ করেছেন, কিন্তু লাশটার শরীরে কাফনের কাপড় ছাড়া আর কোনো কাপড় পরানো নেই, তাই আপনি আপনার স্ত্রীর একটা শাড়ি নিয়ে আসুন, এরপর আপনার কাজ শেষ।
এই যে আমি কাপড় চোপড় সব নিয়ে এসেছি।
কাপড়টা লাশটার উপর রেখে আপনি ছাদ থেকে চলে যান, আপনি মুক্ত। এবার আমি মেয়েটার লাশের ভেতর প্রবেশ করব, এরপর আমি আমার নিজের কাজ নিজেই করতে পারব।
ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার ঘরের ছাদে অশান্ত একটা আত্মা আর একটা মৃত মেয়ের লাশ, পুরো বাড়ি জুড়ে আর কেউ নেই আমি ছাড়া। তারা চাইলে এই মুহূর্তে আমাকে যে কোনো কিছু করতে পারে। আমার আমার আসলে দেখা উচিত কি হচ্ছে ছাদে। আরে, কাপড়ের নিচে লাশটা ধীরে ধীরে নাড়াচাড়া করছে কিভাবে? আমার আনা কাপড় চোপড়ি বা গেল কোথায়?
কি দেখছেন? আপনি ভয় পাবেন, তাই আপনাকে নিজের ঘরে যেতে বলেছিলাম। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি আমার অনেক উপকার করেছেন, এখন থেকে আপনার আর কোনো কাজ নেই। আপনার স্ত্রীকে মিথ্যার অভিশাপ থেকে মুক্ত করে দিচ্ছি আমি। এখন শুধু আমাকে আমার প্রতিশোধগুলো নিতে হবে। প্রথমে খুঁজে বের করব সবগুলো ছেলেকে যারা সেদিন আমাকে হত্যা করেছিল।
চলে যাবেন যান, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন সেটা তো আগে বলে যান।
সেটা বলার সময় এখনো হয়নি।
সময় হয়নি মানে? আপনি তো আমাকে মুক্ত করে দিলেন, তার মানে তো আমাদের আর দেখা হবে না।
সেটা নিয়তিই বলবে।
কোথায় যাচ্ছেন আপনি? থামুন থামুন বলছি, এভাবে চলে যাবেন না, থামুন। হ্যালো, জি জি, আমি আমি মিসেস মিমির হাজবেন্ড বলছিলাম, মাসুদ বলছি। আপনি কি দয়া করে আমাকে ওনার কারেন্ট কন্ডিশন আমাকে একটু জানাতে পারবেন? জি জি জি, আমি অপেক্ষা করছি। জি হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি কি তাহলে সকালবেলায় ওকে ডিসচার্জ করে আনতে পারবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, আমি সকাল হলেই যাচ্ছি।
এরপর এক মাস কেটে গেল। মাসুদের জীবনটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। মাঝরাতে বা যে কোনো সময়ে সে মেয়েটার নাম্বার 260999 থেকে কল আসা বন্ধ হয়ে গেল। স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল ঠিকই, তবে ভয়ঙ্কর অতীতকে কিছুতেই ভুলতে পারছিল না সে। এরপরে গ্রামে তামিমের খোঁজার খবর গ্রাম শুদ্ধ মানুষের মুখে মুখে চলতে থাকে। শুধু মাসুদই জানে তামিমকে কখনো খুঁজে পাওয়া যাবে না, কারণ কেউ তো আর কবর খুঁড়ে লাশটা চেক করতে যাবে না। কিন্তু বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়, তাই মাসুদের মন থেকে কিছুতে ভয়টা যাচ্ছিল না। তারপর একদিন হঠাৎই অতীত সামনে চলে আসে।
এই যে শুনছ, তোমার কল এসেছে।
কে কে কল দিল?
জানি না, আননোন নাম্বার 260999।
260999, এতদিন ভালোই ছিলাম, কিন্তু আপনার কল দেখে মনে হচ্ছে আর ভালো থাকা হবে না।
ভয় পাবেন না, আমি আপনাকে আর কিছু করতে বলবো না।
তাহলে কেন কল দিয়েছেন?
আমাকে যে ছজন মিলে হত্যা করেছিল তাদের সবাইকে আমি খুঁজে পেয়েছি। এরা শহরের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরা সেদিন একটা পার্টি শেষ করে ফিরছিল, সবাই মাতাল ছিল। এরপরেই তারা আমাকে ধরে নিয়ে সেই জমিদার বাড়িতে যায় এবং আমাকে ধর্ষণ করে হত্যা করে। এদের মধ্যে তিনজনের পরিচয় আমি পেয়ে গেছি। একজনের নাম রনি, সে ব্যবসায়ী আলী আমজাদ খানের ছেলে। আরেকজনের নাম আবির, সে ডাক্তার লিটন মাহমুদের ছেলে। আর আরেকজনের নাম ফাহিম, সে একজন প্রভাষকের ছেলে। অনেক কষ্টে আমি তাদেরকে খুঁজে পেয়েছি। এখন প্রতিশোধ নেওয়ার পালা। একের পর এক এই ছেলেগুলোকে খুন করেই তৃপ্তি পাবো আমি।
কিন্তু এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনি তো বলেছিলেন যে আমায় মুক্তি দিয়ে দিয়েছেন, তাহলে আবার কেন কল করেছেন আমাকে? আর বিরক্ত করবেন না প্লিজ।
কি করবো বলুন, কথা যে রাখতে পারলাম না। এই পৃথিবীতে একমাত্র আপনার সাথেই তো আমি মন খুলে কথা বলতে পারি, আর কারো সাথে তো আমি যোগাযোগ করতে পারিনি।
কিন্তু আপনার সাথে কথা বলতে আমার অনেক ভয় করে, কারণ আপনি তো অনেকদিন আগে মারা গিয়েছেন।
তাই? কিন্তু আমার আত্মার তো এখনো মৃত্যু হয়নি। আপনি জানেন এই নতুন শরীর পাওয়ার পর থেকে কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে আমাকে। কত কষ্টে লুকিয়ে লুকিয়ে তাদের ঠিকানা বের করেছি। এখন শুধু রাতের অপেক্ষায়।
রাত? রাতে কি করবেন আপনি?
আজ রাতই তাদের জীবনের শেষ রাত। আজকের রাতেই তাদের আমি খুন করব। আচ্ছা, মানুষের রক্ত হৃৎপিণ্ড আর কলিজা খেতে কেমন হয়?
কি বলছেন এসব?
ছেলেগুলোকে খুন করার পর তাদের শরীরের এই অংশগুলো কি দেখবো, যে সাপ কেমন?
দেখুন, আপনার এসব পৈশাচিক কথা শোনার মতন ক্ষমতা আমার নেই। আপনার যা ইচ্ছা আপনি করুন। আবার কল এসেছে, কি হয়েছে? এত রাতে আবার কল দিয়েছেন কেন আপনি?
তুমি জানো এখন আমি কোথায় আছি? আমি এখন তিনটা তাজা লাশের উপর বসে আছি।
হোয়াট?
তোমাকে আজ দুপুরে যে তিনটা ছেলের নাম বলেছিলাম, আজ তাদের একসাথে কিছুক্ষণ আগে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আজও তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই তাদের খুন করার পুরো নকশা করে ফেলি। এরপর আমি তাদের সামনে গিয়ে দাঁড়াই, এরপর কামুক দৃষ্টিতে তাদের দিকে তাকাই, এবং পরে আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। ওরা বোকার মতো আমার পিছু পিছু আসছিল, আমি তো এটাই চেয়েছিলাম। এরপর আমি একটা ঝোপের ভেতরে ঢুকে লুকিয়ে পড়ি। ওরা আমাকে পাগলের মতো খুঁজতে থাকে চারিদিকে। এরপর আগে থেকে আনা ছুরিটা ঝোপ থেকে বের করলাম আমি, আর ছুরিটা হাতের পেছনে নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। ওরা মাতাল ছিল, তাই কিছু বুঝতে পারল না। তারা অবাক লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। এরপর তারা কিছু বুঝে ওঠার আগেই ছুরিটা বের করে এক এক করে তিনজনের গলাতে চালিয়ে দিলাম, এবং তারা মাটিতে লুকিয়ে পড়ল। তারপর এখন তাদের লাশ টেনে ঝোপের ভেতরে নিয়ে এসছি, তাদের লাশের উপর বসে আছি।
এত রাতে কি বলছো এসব, পাগল হলো নাকি?
আমার আজ কেমন যেন একটা অন্যরকম তৃষ্ণা পাচ্ছে মাসুদ। আমার মনে হচ্ছে এই তৃষ্ণা একমাত্র মানুষের তাজা রক্তই মেটাতে পারবে, তাই আমি এখন তাদের লাশগুলো থেকে রক্ত খাচ্ছি, চুষিয়ে চুষিয়ে। রক্তের স্বাদ যেন অমৃত, মানুষের রক্তের স্বাদ যে এতটা ভালো হতে পারে তাকে জানা ছিল না। এখন আমি ছুরি দিয়ে ওদের বুক চিরে ওদের কলিজা হৃৎপিণ্ড খাব। তাজা মাংসের স্বাদই অন্যরকম হবে।
দ্বিতীয় পর্ব আমরা যেখানে শেষ করেছি খুব ভয়ঙ্কর একটা জায়গায়, বেশ ভয় লাগছে, আমার রীতিমতন খুবই ভয় লাগছে। আমরা সরাসরি চলে যাচ্ছি শেষ পর্বে, শেষ পর্বের পর ফিরে আসব, দেখি 260999 নাম্বারের রহস্যের কি সমাধান রয়েছে। এরপর ভয় ঘৃণায় কলটা কেটে দিতে চাইল মাসুদ, কিন্তু কলটা কিছুতেই কাটছিল না। ওই পাশ থেকে কিছু ভয়ঙ্কর শব্দ কানে আসছিল, যেন কেউ কোনো কিছুর হাড়গোড় কামড়ে খাচ্ছে। এরপর প্রচন্ড ভয়ে মাসুদ মোবাইলটা ছুঁড়ে মারে ঘরের দেয়ালে, তারপর কাঁথার নিচে মাথা ঢুকিয়ে ভয়ে শুয়ে পড়ে মাসুদ। এতটা ভয়ঙ্কর আর বর্বর কেউ কি করে হতে পারে তা মাসুদের জানা নেই। একটা মানুষ যতই দোষী হোক না বা অপরাধী হোক না কেন, কিন্তু একজন মানুষ কি করে আরেকজন মানুষের রক্ত মাংস হাড় খেতে পারে তা মাসুদ কিছুতেই বুঝতে পারছে না। তাহলে কি মেয়েটা মাসুদের সাথে মজা করছে? কিন্তু এর আগে তো মেয়েটা কখনো এরকম করেনি। এই সব ভাবতে ভাবতে মাসুদ ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে মাসুদ ঘরের মেঝেতে মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলটা তার বিছানাতেই পড়ে রয়েছে। গতকাল রাতে তো মোবাইলটা দেয়ালে ছুঁড়ে মেরেছিল, কিন্তু মোবাইলের কিচ্ছু হয়নি, মোবাইলের কোথাও একটা দাগও নেই, কিছুই বুঝতে পারল না মাসুদ। এরপর হাত মুখ ধুয়ে সকালে নাস্তা করে একটু টিভির ঘরে গিয়ে মাসুদ টিভিতে যা দেখল তা ভয় সংজ্ঞাকে আরো এক ধাপ উপরে নিয়ে যায়।
আজ সকালে রাজধানীর পাশেই একটি ঝোপের কাছ থেকে তিনটি ছেলের ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেছে। তাদের লাশের চেহারা দেখে মনে হচ্ছিল কোন হিংস্র প্রাণী তাদের ছিঁড়ে খেয়েছে। এছাড়া তাদের পুরো শরীর রক্তশূন্য ছিল, কিন্তু শহরের ভেতর এরকম একটি ঘটনা কিভাবে ঘটলো তার উত্তর এখনো মিলেনি। যে তিনজন ছেলের লাশ পাওয়া গেছে তারা তিনজনই শহরের একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের নাম হচ্ছে রনি, আবির ও ফাহিম। তাদের একজনের বাবা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, আরেকজনের বাবা ডাক্তার এবং আরেকজনের বাবা প্রভাষক। বর্তমানে পুরো কেসের তদন্ত চলছে।
কি ব্যাপার, এসব আবার কি শুরু করেছো তুমি? তুমি তো পশুর চেয়ে অধম।
সবে তো তিনজনকে মারলাম, আরো তিনজন তো বাকি রয়ে গেল।
আবার আর কাকে খুন করবে তুমি?
বাকি দুজনের ঠিকানাও পেয়ে গেছি আমি, এখন শুধু রাতের অপেক্ষা। তাদের মধ্যে একজন ব্যারিস্টার মাহমুদুলের ছেলে অয়ন, আরেকজন পুলিশ অফিসার রাজীব রায়ের ছেলে অনিকেত রায়, আর অপর একজন যে তাকে তুমি খুব ভালো করেই চেনো, সে তোমার অনেক পরিচিত একজন মানুষ।
মানে কি আমার পরিচিত? মানে আমার পরিচিত কে? নাম কি তার? আমার পরিচিত কোনো মানুষ তো এইরকমের কাজ করতে পারে না। আর তুমি তাকে মারতেও পারো না?
হ্যাঁ, হয়তো তাকে আমি মারতে পারি না, পারলে ভালো হতো। আমার শাস্তি থেকে সে বেঁচে গেছে।
কিন্তু কে সে?
তামিম।
এমন হতেই পারে না, সে তো কখনো নেশাও করে না, আমি ওকে ছোটবেলা থেকে চিনি।
ভুল চেনো তুমি।
হ্যালো, আবার কি চাই আপনার?
কিছুই চাই না, একবার ছাদে আসবেন, আমি আপনার ছাদে।
আবার কেন এসেছো এখানে?
তোমার সাথে শেষবারের মতো দেখা করতে।
আর কতবার আমাদের শেষ দেখা হবে প্রিয়াঙ্কা?
দেখা হয়তো এবারই শেষ, কথা হলেও হতে পারে একবার।
বাহ, এখনো কাপড় পাল্টাওনি দেখছি।
না, এটা আমি আমার কাছে রেখে দেব।
ভালো, তা কি বলতে ডেকেছো বলো।
তোমার প্রশ্নের উত্তর দিতে।
কোন প্রশ্ন?
একটা কথা যা তুমি বারবার জানতে চাও, সেটা বলার জন্য আজ এখানে এসেছি।
কি কথা?
আমি কিভাবে তোমার চিনি, তোমার নাম্বার কোথায় পেলাম?
ও হ্যাঁ, প্লিজ প্লিজ বলো, এটা জানার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। তুমি কি করে আমায় চেনো?
শুধু আমি না, তুমিও আমায় চেনো। আমাদের প্রথম দেখা হয় কক্সেস বাজারে।
কক্সেস বাজারে? কবে? আমার তো ঠিক মনে পড়ছে না।
তোমার মনে আছে আজ থেকে কয়েক মাস আগে যখন কক্সেস বাজারে গিয়েছিলে, তখন একটা বোরখা পরা মেয়ে তার হোটেল হারিয়ে ফেলে, কিছু দেখ খুঁজে পায় না। এরপর তুমি তাকে সাহায্য করেছিলে।
হ্যাঁ, কিন্তু তুমি এটা জানলে কিভাবে? তাহলে তুমি কি সেই বোরখা পরা মেয়েটা ছিলে?
এই মেয়েকে মাসুদের সাথে পরিচিত হওয়া সেই মেয়েটি যার সাথে তার কক্সেস বাজারে পরিচয় হয়েছিল বেশ কয়েক মাস আগে? সেবার ছুটিতে কক্সেস বাজারে একদিন সমুদ্র সৈকতের পাশেই একটা জায়গাতে মাসুদ দাঁড়িয়ে ছিল একা। হঠাৎ কিছুটা দূরে একটা বোরখা পরা মেয়ের দিকে চোখ গেল তার। মেয়েটাকে দেখে কিছুটা অবাকই হয়েছিল মাসুদ। যেখানে সৈকতে সব মেয়েরা সেজেগুজে ছবি তোলা ব্যস্ত, সেখানে এই মেয়েটা এত গরমের মাঝেও বোরখা পরে একা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছিল না, শুধু চোখগুলো দেখা যাচ্ছিল। মেয়েটার আশেপাশে কেউ ছিল না, হাতে শুধু একটা কাগজ ছিল, সেখানে শুধু একটা হোটেলের নাম আর রুম নাম্বার লেখা ছিল। মেয়েটা তার হোটেল হারিয়ে ফেলেছিল। মেয়েটার হোটেল মাসুদের হোটেলের পাশেই ছিল, তাই মাসুদ মেয়েটাকে হোটেলে দিয়ে আসে এবং পরদিন আবার মেয়েটার সাথে দেখা হয়ে যায় মাসুদের। মেয়েটার সাথে কথা বলে এবং দু একদিন ঘুরে মাসুদের অনেক পছন্দ হয়ে যায় মেয়েটাকে। এরপর মনের কথা খুলে বলার জন্য একটা কাগজে প্রথম দেখা থেকে এই পর্যন্ত মেয়েটার প্রতি ভালোবাসার প্রত্যেকটা কথা লিখে খামে বন্দি করে মাসুদ। লেখার শেষে নিজের মোবাইল নাম্বারটি লিখে দেয়। এরপর বিকেলে খামটা মেয়েটার হাতে দিয়ে চলে আসে, আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই নাম্বারে একটা কল দিতে বলে। কিন্তু তবে কোনো কল আসেনি মাসুদের কাছে। পরদিন পুরো সৈকত খুঁজে মেয়েটাকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে তার হোটেলে গিয়ে জানতে পারে যে মেয়েটা নাকি তার বাড়িতে চলে গেছে।
এরপরে আর আপনি আমাকে কল দেননি কেন?
পৃথিবীতে আমার পুরুষ ভালো বন্ধু একজনই ছিল, সেটা হলো আমার বাবা। এরপরে যদি আমি কাউকে ভালোবেসে থাকি বা বিশ্বাস করে থাকি সেটা আপনি। আমি ভেবেছিলাম HSC পরীক্ষার পর, কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর আপনাকে কল দিয়ে নতুন সম্পর্কে জড়াবো। কিন্তু এর আগেই তো নরপশুগুলো আমার জীবনকে বদলে দিল।
আমি তো আজও আপনাকে ভালোবাসি।
আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমাদের পৃথিবী আজ ভিন্ন। আর কিছুক্ষণ পর বাকি দুজনকে খুন করে আমি এই পৃথিবী থেকে বিদায় নেব।
বাকি দুজনকে তুমি কোথায় পাবে?
পাবো, কালই তাদের আমি একসাথে পেয়ে যাব। আর কালই হবে পৃথিবীতে তাদের আর আমার শেষ রাত।
কিন্তু তুমি তো চাইলে থেকে যেতে পারো, আছোই তো।
না, চাইলে সবকিছু পাওয়া যায় না। মানুষের যেমন সীমা থাকে তেমনি আমাদেরও সীমা আছে। আমার কাজ শেষ হবার পর তোমাদের এই পৃথিবী আমাকে আর জায়গা দেবে না। তোমার স্ত্রী ওপরে আসছে, আমি তাহলে যাই। ভালো থেকো।
না, যেও না, আমি আরো কিছুক্ষণ তোমার সাথে কথা বলতে চাই। যেও না, থামো প্রিয়াঙ্কা, থামো।
কি হলো, কাকে থামতে বলছো তুমি?
কেউ একজন, তুমি চিনবে না।
চিনবো না মানে কি? আরে এত রাতে ছাদে তুমি কাকে থাকার কথা বলছো? আর থাকলেই বা সে কোথায়? হাওয়া তো আর হয়ে যাবে না?
হাওয়াই হয়ে গেছে মিমি।
হাওয়া হয়ে গেছে মানে কি? তুমি এসব কি বলছো পাগলের মতো?
সময় হলে সব জানতে পারবে, এখন চলো। ক্ষুধা পেয়েছে, অনেক ক্ষুধা। হ্যাঁ প্রিয়াঙ্কা, বলো।
এখন মহাশয়ের গলায় আর ভয়ই দেখা যাচ্ছে না দেখি।
কাকে ভয় পাবো? তোমাকে। তোমাকে ভয় পেলে সাহস পাবো কার কাছ থেকে?
এই পৃথিবীতে আমার কাজ শেষ মাসুদ, আমার অস্তিত্ব এখানে আর কিছুক্ষণের জন্য।
এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল?
হ্যাঁ, ওরা দুজন এসেছিল আজ কক্সবাজারে ঘুরতে। সৈকতে বসে তারা মদ খাচ্ছিল। জানো মাসুদ, আমি আজ ওদের ঠিক সেই জায়গায় খুন করেছি যেখানে আমাদের দেখা হয়েছিল। মেরে ফেলার আগে আমি আজ ওদের সাথে অনেক গল্প করি, তোমার কথা বলি। ওরা আজও আমার কষ্ট বুঝল না, আজও নিজেদের স্বার্থে নিজেদের জীবন ভিক্ষা চাইল আর কোকাচ্ছিল। আমাদের গল্পে তাদের কোনো ইন্টারেস্ট ছিল না। তাদের আমি একটু একটু করে যন্ত্রণা দিয়ে মেরে ফেলি। আমার সময় শেষ মাসুদ, আমি যাই। জীবনের জন্য মুক্ত করে দিলাম আজ তোমাকে।
এই মুক্তি আমি চাই না প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি একবার আমার কাছে এসো, যেও না। হ্যালো 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 প্রিয়াঙ্কা, হ্যালো।
কে ছিল ফোনে মাসুদ? আজ মিথ্যে বলো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি।
এরপর 260999 নিয়ে শুরু থেকে সব কথা মিমিকে বলে দেয় মাসুদ। সে অনেকবার ট্রাইও করে ওই নাম্বারে ফোন করার জন্য, কিন্তু বারবার এই নাম্বার অসম্পূর্ণ দেখায়। এরপর একটা বছর কেটে যায়, 260999 থেকে আর কোনো ফোন আসে না। কিন্তু আজও মাসুদ ভুলতে পারেনি 260999 এর কথা। মাসুদ আজও রাতে ফোন হাতে ছাদে বসে থাকে কলের অপেক্ষায়। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম 260999। মূল গল্পটি লিখেছেন মেহেদী মুন্না, যিনি বিজয়ী হয়েছেন কুয়াশায় যে গল্প পাঠানোর প্রতিযোগিতা চলছিল সেখানে। আমাদের দ্বিতীয় বিজয়ী হচ্ছেন মেহেদী মুন্না। মেহেদী মুন্না, আপনাকে বলছি, আপনি, আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, আপনি এসে আপনার পুরস্কারটি নিয়ে যাবেন। আর আরেকটা সুযোগ রয়েছে আপনার, আপনি যদি চান আপনি যদি অভিনয় করতে পারেন তাহলে আপনাকে কখনো কুয়াশার কোন গল্পে আপনাকে অভিনয় করবার সুযোগ দেওয়া হবে। এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। আরো সবাইকে জানাচ্ছি, আপনারা যারা কুয়াশার প্রতিযোগিতা বেশ কিছুদিন ধরে চলবে, আপনারা আরো যারা পাঠাতে চান গল্প তাহলে তারা লিখে পাঠাতে পারেন kuasha89.2@gmail.com এই ঠিকানায়। kuasha89.2@gmail.com এই ঠিকানায় আপনাদের গল্প বা স্ক্রিপ্ট লিখে পাঠিয়ে দিবেন। লেখাটা হতে হবে 7,500 কিংবা 8,000 শব্দের মধ্যে। মনে রাখবেন, লেখা হতে হবে 7,500 কিংবা 8,000 শব্দের মধ্যে। তাহলে সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে বইমেলায় দেখা হয়ে যাবে হয়তো কুয়াশা 4 কিংবা 1 কিংবা কুয়াশার গল্পের বই কিনবার সময়। অনন্যা প্রকাশনের প্যাভিলিয়ন নাম্বার 1 মনে রাখতে হবে, প্যাভিলিয়ন নাম্বার 1। সবাইকে বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।
কুয়াশা
exclusively on FusionBD.com.